এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات والأرض، من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ধরনীর বেহেশত মসজিদ, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনীর বেহেশত মসজিদে। আশা করছি সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা মসজিদের আরেকটি সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা করার পাশাপাশি মিশরের আল হাকিম মসজিদ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েক আসরে আমরা ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকেই মসজিদ ছিল শিক্ষা ও প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি খেজুর গাছের গুড়ির উপর এবং পরবর্তীতে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ধর্মীয় হুকুম আহকাম ও ইসলামের পরিচিতি শিক্ষা দিতেন। পরবর্তী যুগগুলোতেও ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে মসজিদের ব্যবহার অব্যাহত থাকে, যা আজও চালু রয়েছে।
ইসলামের প্রাথমিক যুগে নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষার পর তৃতীয় যে কাজটি করা হতো তা হচ্ছে মানুষের সামাজিক সমস্যার সমাধান করা। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে মুসলমানদেরকে পরস্পরের ভাই বলে আখ্যায়িত করেছেন মহান আল্লাহ। তিনি বলেছেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই, কাজেই তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটির মীমাংসা করে দেবে। অন্য মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার ওপর ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সমস্যার সমাধান করা এবং তাদেরকে সহানুভূতি জানানো এক মাসের নফল রোজা ও ইতিকাফের চেয়ে উত্তম।
মানুষ তখনই অপরের সমস্যার সমাধান করতে পারে যখন সে সমস্যাটির কথা জানতে পারে। পরস্পরের প্রতি দায়িত্ব এবং সহানুভূতির বিষয়টি একটি মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী মুসল্লিদের মধ্যে সহজেই চোখে পড়ে। নামাজের সময় মুসল্লিরা পরস্পরের খোঁজ খবর নেন এবং কখনও কেউ জামাতে উপস্থিত না হলে বাকি মুসল্লিরা তার খোঁজ নিতে যান এবং ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে সেই ব্যক্তির সমস্যার সমাধানের চেষ্টা করেন। অপরের প্রতি সহানুভূতি জানানোকে ইসলাম জরুরি বিষয় বলে মনে করে এবং একে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার হাতিয়ার বলে ঘোষণা করে। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই এবং তারা সবাই এক দেহের অংশ, কাজেই এই দেহের একাংশে ব্যথা লাগলে অন্য অংশ তা অনুভব করে। মুমিনদেরকে তাই পরস্পরের খোঁজ খবর নিতে হবে এবং এই কাজের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ।
মসজিদে উপস্থিতির আরেকটি উপকার হচ্ছে এর মাধ্যমে দান খয়রাতের সংস্কৃতি শক্তিশালী হয়। মসজিদের মুসল্লিদের মধ্যে এই বিষয়টি খুব বেশি লক্ষ্য করা যায়। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সমস্যা সম্পর্কে জানার জন্য মসজিদই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, কারণ এখানে যে কারো সমস্যার কথা ঘোষণা করা হলে সবাই তা জেনে যেতে পারে। ইসলামের প্রাথমিক যুগ থেকেই মুসলিম ভাই বোনদের সাহায্য দেওয়ার জন্য মসজিদ ব্যবহৃত হয়ে আসছে।
শ্রোতা বন্ধুরা, শুরুতেই যেমনটি বলেছি, আসরের এ পর্যায়ে আমরা মিশরের বিখ্যাত আল্লাহ হাকিম মসজিদ সম্পর্কে আলোচনা করব। প্রথম 5 হিজরি শতাব্দীতে মিশর ছিল জ্ঞান বিকাশের অন্যতম কেন্দ্র। এ কারণে জ্ঞান পিপাসু বহু মানুষ এই দেশটির মসজিদগুলোতে ধর্ণা দিত। ফাতিমীয় শাসনামলে নির্মিত আল্লাহ হাকিম জামে মসজিদ কায়রোর অন্যতম বৃহৎ ও প্রসিদ্ধ মসজিদ। 380 হিজরি মোতাবেক 990 খ্রিস্টাব্দে ফাতিমীয় শাসক আল আজিজ বিল্লার নির্দেশে এটির নির্মাণ কাজ শুরু হয়। আল আজিজ বিল্লা ছিলেন 5ম ফাতিমীয় খলিফা এবং মিশরের 8ম সুলতান। তার নির্দেশে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তিনি কায়রো এবং আলেকজান্দ্রিয়া শহরে দুটি বিশাল পাঠাগার স্থাপন করেন। আল আজিজ বিল্লার মৃত্যুর পর তার ছেলে আল হাকিমের শাসনামলে 393 হিজরি অর্থাৎ 1003 খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। আল আজিজ বিল্লা এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে দিয়ে গেলেও হাকিমের শাসনামলে এটির উদ্বোধন করা হয় বলে এটি আল হাকিম মসজিদ নামেই প্রসিদ্ধি লাভ করেছে।
মসজিদটিকে জামে আল খুতবা, জামে আল আনোয়ার এবং কায়রোর বাবল ফুতুহ গেইটের কাছে অবস্থিত হওয়ার কারণে মসজিদে জামে বাবল ফুতুহ বলা হয়। শত শত বছরের পুরনো আল হাকিম মসজিদ ইতিহাসের বহু চড়াই উতরাই পার হয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। সুলতান দ্বিতীয় বাইবার্সের শাসনামলে 4 প্রসিদ্ধ সুন্নি মাজহাবের ফিকা শাস্ত্র পড়ানোর জন্য এই মসজিদে ক্লাস চালু হয়। 1212 সালে ক্রুজেডের যুদ্ধের সময় ফরাসিরা আল হাকিম মসজিদকে তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। হিজরি 1300 শেষ দিকে অর্থাৎ খ্রিস্টীয় 19 শতকে আল হাকিম মসজিদে মিশরের প্রথম ইসলামী জাদুঘরের ভিত্তি স্থাপিত হয়।
8ম ফাতেমীয় খলিফা আল মুস্তানসির বিল্লা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আল হাকিম মসজিদ কায়রো শহরের উত্তর প্রাচীরের ঠিক বাইরে অবস্থিত ছিল। মুস্তানসির বিল্লা 427 হিজরি থেকে 487 হিজরি পর্যন্ত মিশর শাসন করেন। তিনি ক্ষমতায় এসে শহরের প্রাচীরটি মসজিদের বাইরে দিয়ে টেনে আনেন, যার ফলে এটি মূল শহরের ভেতরে চলে আসে। মসজিদটির নির্মাণ শৈলীতে ফাতেমি যুগের নিদর্শন স্পষ্ট চোখে পড়ে। আয়তাকার মসজিদটির চারিদিকে রয়েছে প্রশস্ত বারান্দা। আল হাকিম মসজিদের প্রবেশপথ ও মিনার তৈরি হয়েছে পাথর দিয়ে। এছাড়া এর বাকি পুরো অংশ ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।
কায়রোর আল হাকিম মসজিদের বাইরের প্রাচীরে রয়েছে 7টি মূল ফটক। এটির উত্তর পার্শ্বের ঠিক মাঝখানে রয়েছে মূল ফটক। এছাড়া বাকি 3 পার্শ্বে 2টি করে ফটক রয়েছে এ মসজিদের। এসব ফটক দিয়ে প্রাচীরের ভেতরে প্রবেশ করার পর মুসল্লিরা মসজিদে প্রবেশের জন্য পাবেন 3টি দরজা। এসব দরজা মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব পার্শ্বে অবস্থিত। আল হাকিম মসজিদের মূল ফটকটি এটির প্রাচীরের চেয়ে 6 মিটার উঁচু। সামনে থেকে দেখলে অনেকটা কোনো দুর্গের প্রবেশ পথের মতো মনে হবে। প্রবেশ পথের ভেতরের মুখে রয়েছে একটি গোল আকৃতি বিশিষ্ট নাম ফলক। সেখানে মসজিদের নির্মাণকারী ও নির্মাণের তারিখ লেখা রয়েছে। মসজিদের এই মূল ফটকের সামনে 10ম হিজরির গোড়ার দিকে কুরকামাস নামের একটি স্মৃতিস্তম্ভ ছিল, যা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে। মসজিদের দক্ষিণ পার্শ্বে রয়েছে সবচেয়ে বড় বারান্দা। আল হাকিম মসজিদের মেহরাবটি অর্ধ বৃত্তাকার ভিত্তির উপর অত্যন্ত মনোরম শৈল্পিক কারুকাজ দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে ইটের নির্মিত 3টি গম্বুজ রয়েছে। এগুলোর একটি মেহরাবের ঠিক উপরে এবং বাকি দুটি মসজিদের দুই কোণে অবস্থিত। প্রথম দিকে এই গম্বুজগুলো বর্গাকৃতি থাকলেও পরবর্তীতে এগুলোকে অষ্টকোণাকৃতি করা হয়।
আল হাকিম মসজিদের মূল ফটকের কাছে রয়েছে পাথরের তৈরি বিশাল দুটি মিনার। মসজিদের মিনার সম্পর্কে এর আগের কোন এক অনুষ্ঠানে আমরা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নির্মিত কোনো মসজিদে মিনার ছিল না। মুয়াবিয়ার খেলাফতকালে 45 হিজরি মোতাবেক 668 খ্রিস্টাব্দে প্রথম মিনার নির্মিত হয়। সে সময়কার ইরাকের গভর্নর জিয়াদ ইবনে উবাই এই মিনার নির্মাণ করেন। মিনারের ভিত্তি সাধারণত বর্গাকৃতির হয় এবং এর উপরে নির্মিত হয় মিনারের মূল কাঠামো। এই মূল কাঠামোটি হয় মোচাকৃতির এবং এর শীর্ষে থাকে মিনারের মূল অংশ। শীর্ষের এই অংশটি চতুর্কোণ বা অষ্টকোণ বিশিষ্ট হয়ে থাকে। আল হাকিম মসজিদের উত্তর দিকের মিনারটি 23 মিটার এবং পশ্চিম পাশের মিনারটি 24 মিটার উঁচু। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেবার পালা। আগামী আসরে আমরা কায়রোর রাসুল হোসেন ও সৈয়দা জৈনাব মসজিদ নিয়ে আলোচনা করব। আশা করছি সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। জীবনকে আরো সুন্দরভাবে গড়ে তোলার উপায় সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা সত্যবাদিতা সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
ইরানের প্রতিবন্ধী কল্যাণ ও পুনর্বাসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাহেল হেম্মাতি বলেছেন, অনেক অভিভাবকই মনে করেন শিশুদেরকে সবসময় সত্য কথা বলা একটা কঠিন কাজ, কিন্তু আসলে বিষয়টা সেরকম নয়। শিশুদেরকে বাস্তবতার সঙ্গে যুক্ত করলেই সমস্যার সমাধান হয়ে যায়। আমরা যখন শিশুকে সুন্দরভাবে বাস্তবতা বুঝিয়ে বলি, তখন তারা বুঝতে পারে। শিশুরা সাধারণত মা বাবাকে সব ক্ষেত্রেই অনুকরণ করে, তাদের মতো আচরণ করার চেষ্টা করে। এ কারণে সত্য বা মিথ্যা বলার অভ্যাসটাও গড়ে ওঠে মা বাবার আচরণ অনুকরণ করেই। পরিবারের সদস্যরা মিথ্যা বলছে এটা দেখার পর শিশুরা প্রথমেই অস্বস্তিকর অবস্থায় পড়ে, এরপর আস্তে আস্তে সে নিজেই মিথ্যা বলতে শুরু করে। কারণ অনেক পরিবারেই দেখা যায় মা বাবা সন্তানকে মুখে বলছে মিথ্যা বলো না, আবার সন্তানের সামনেই অন্য কাউকে মিথ্যা বলছে।
বাবা মা অনেক সময় বাসায় বসে অথবা ফোনে অন্যকে এমন সব মিথ্যা বলে যা শিশুর সামনে সহজেই ধরা পড়ে যায়। এ অবস্থায় কথা ও কাজের ভিন্নতা দেখে শিশু সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না এবং নিজেও মিথ্যা কথা বলা শেখে। অনেক পরিবারেই দেখা যায় স্বামী তার স্ত্রীর সঙ্গে এবং স্ত্রী তার স্বামীর সঙ্গে অবলীলায় মিথ্যা বলছে। এ ধরনের সম্পর্ক শিশুকে মিথ্যা বলতে আরও বেশি উৎসাহিত করে। শিশুরা নানা কারণে মিথ্যা বলতে পারে, কখনো কখনো তারা বকা বা শাস্তির ভয়ে মিথ্যা বলে। স্কুলগামী শিশুদের মধ্যে হোমওয়ার্ক করা, খাবার খাওয়া, দুষ্টুমি করা, পড়াশোনায় ফাঁকি দেয়া ইত্যাদি ক্ষেত্রে মিথ্যা বলার প্রবণতা বেশি থাকে। স্কুলগামী শিশুরা অনেক সময় সহপাঠীদের মাঝে নিজেকে আলাদাভাবে পরিচয় করাতে চায়, নিজেকে অনেক বেশি স্মার্ট, সাহসী ও দক্ষ হিসেবে তুলে ধরতে চায়। এজন্যে সে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা গল্প বলতে পারে। তারা ভূতের গল্প, অদ্ভুত কোনো বীরত্বের কাহিনী ইত্যাদি বলে থাকে। অনেক সময় তারা বলে বেড়ায় যে তারা নিজেরাই চোর ধরে ফেলতে সক্ষম হয়েছে।
যেসব মা বাবা শিশুদের যথেষ্ট সময় দেন না, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেও শিশুরা মিথ্যা বলে। এজন্য অনেক মিথ্যা বাহানা তৈরি করে, অভিনয় করে। এভাবে মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়। অনেক সময় শিশুরা মনে করে সত্য বললে অন্য পক্ষ অখুশি হবে বা কষ্ট পাবে এবং বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে। যেমন কোনো বন্ধু একটি নতুন পেন্সিল এনে জিজ্ঞাসা করল কেমন হয়েছে, যদি পেন্সিলটি পছন্দ নাও হয় তবুও সে বলে সুন্দর, কারণ অসুন্দর বললে বন্ধুটি কষ্ট পেতে পারে। এভাবে অন্যকে খুশি করার জন্য মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়। তবে কোনো শিশুর মধ্যে মিথ্যা বলার প্রবণতা তৈরি হলে তা বন্ধ করতে কৌশলে কাজ করতে হবে। শিশু মিথ্যা বলছে এটি বুঝতে পারলে তাকে বকা না দিয়ে সরাসরি কথা বলতে হবে, কারণ মিথ্যা বলার পেছনে তারও কিছু যুক্তি বা কথা থাকতে পারে। সেগুলো মনোযোগ দিয়ে শুনে এবং মিথ্যা বলা যে খারাপ সেটি ভালোভাবে বোঝাতে হবে। শিশুকে শিশুর মতো করে বোঝাতে হবে, তার সঙ্গে রাগ দেখালে চলবে না। একটা খারাপ প্রবণতা বন্ধ করতেও শিশুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
প্রথম থেকে শিশুকে তার আবেগ সুস্পষ্টভাবে বলতে শেখাতে হবে। শিশুকে সততা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার একটি ভালো উপায় হল ভালো গল্প। গল্পের মাধ্যমে সত্যবাদিতা শেখানো যেতে পারে। এমন সব গল্প বলতে হবে যেখানে সত্যবাদিতার জয়গান থাকবে এবং সত্যবাদীরা প্রশংসিত হবে। শিশুদেরকে সত্য বলার সাহস যোগাতে হবে। এই দায়িত্ব প্রধানত মা বাবা এবং পরিবারের অন্য সদস্যদের। মনে রাখতে হবে শিশুরা বড়দের সব কাজ গভীরভাবে পর্যবেক্ষণ করে। এ কারণে আমাদের কথাবার্তায়, কাজকর্মে ও আচার আচরণে সততা ও সত্যবাদিতার ছাপ থাকতে হবে। আমাদেরকে এমন হতে হবে যাতে যে কেউ যে কোনো বিষয়ে আমাদের উপর নির্ভর করতে পারে। এর ফলে শিশু যেমন সত্যবাদী হয়ে উঠবে, তেমনি আমরাও ইহকাল ও পরকালে পুরস্কৃত হতে পারব। আল্লাহ তাআলার কাছে ইহকালে এবং পরকালে সত্যবাদী ব্যক্তি পুরস্কার পাবেন। একজন সত্যবাদী মানুষ আল্লাহ ও মানুষের কাছে অধিক প্রিয়। মহান আল্লাহ সত্যবাদীদের মর্যাদা দিয়েছেন এবং মানুষকে সত্যবাদীদের সাহচর্য নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে মিথ্যাবাদীদের কেউ পছন্দ করেন না এবং কোনো ক্ষেত্রেই তাদের উপর নির্ভর করা যায় না। মিথ্যাচার মানুষকে কুপথে পরিচালিত করে। মিথ্যা এমন এক বিষয় যা প্রমাণ করতে বারবার মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যাবাদীর চরম পরিণতির কথা আল্লাহ নিজেও ঘোষণা করেছেন। মিথ্যাবাদীরা ইহকাল ও পরকাল উভয় জগতেই অপমান ও অনাস্থার সম্মুখীন হয়। তবে একজন মিথ্যাবাদী মানুষ যে সবসময় মিথ্যাবাদী থাকবে তা নয়। এ ধরনের মানুষও নিজের চেষ্টা ও অন্যের সহযোগিতায় সত্যবাদী মানুষে পরিণত হতে পারেন। এক্ষেত্রে নিজেকে পরিবর্তন করার জন্য দৃঢ় ইচ্ছা ও মনোবল জরুরি। একই সঙ্গে আল্লাহর সহযোগিতাও চাইতে হবে।
শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা সমাজে সত্যবাদীদের প্রভাব ও এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব এ আশা রাখছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা লেবাননি খ্রিস্টান প্রাচ্যবিদ ফ্লিপ কে হিট্রির দৃষ্টিতে মহানবীর জীবন ও অনন্য সাফল্যের নানা দিক সম্পর্কে জেনেছি। মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারী মুসলমানদের ওপর কুরাইশ কাফের মুশরিকদের জুলুম নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় মুসলমানদের কেউ কেউ আবিসিনিয়ায় আরও পরে মদিনায় হিজরত করেছেন। এ অবস্থায় মুসলমানদের কেউ কেউ আবিসিনিয়ায় ও আরও পরে মদিনায় হিজরত করেছেন। মদিনায় মুসলমানদের হিজরতের পথ প্রশস্ত হওয়ার কারণ হল মদিনা তথা ইয়াসরিব শহরের একদল মানুষ মুসলমান হয়েছিল পবিত্র মক্কায় হজের সময় মহানবীর সরাসরি দাওয়াত পেয়ে। এই নওমুসলিমদের দাওয়াতের সুবাদে মদিনায় আরও অনেকে মুসলমান হন। এভাবে মদিনায় মুসলমানদের এক শক্তিশালী কেন্দ্র গড়ে ওঠে।
মদিনায় আউস ও খাজরাজ গোত্রের লোকেরা দীর্ঘ বহু বছর ধরে এ দুই গোত্রের যুদ্ধে ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছিল। মক্কায় একজন নবীর তথা শেষ নবীর আবির্ভাবের খবর শুনে তারা শান্তির ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে। তারা ইহুদিদের কাছে শুনেছিল যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবির্ভূত হবেন। তাই তারা মহানবীর কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ দাওয়াত পেয়ে খুব দ্রুত মুসলমান হতে থাকে। ইসলামের এ ধরনের অগ্রগতির খবর শুনে ও বিশেষ করে সুসংঘবদ্ধ হওয়ার লক্ষ্যে মুসলমানরা দলে দলে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে দেখে মক্কার কাফের মুশরিকরা বিচলিত হয়ে পড়ে এবং তারা ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে শয়তানের পরামর্শ অনুযায়ী কুরাইশদের প্রত্যেক গোত্র হতে এক একজনকে নিয়ে মহানবীকে হত্যার অভিযানে অংশ নেয়ার ষড়যন্ত্র করে, যাতে বনি হাশেম গোত্র এর মোকাবেলার সাহস না রাখে। কিন্তু মহান আল্লাহ এ ষড়যন্ত্রের বিষয়টি মহানবীকে জানিয়ে দিলে তিনি নিজ বিছানায় হযরত আলীকে শুইয়ে দিয়ে মদিনার দিকে হিজরত করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন শুনে মদিনার জনগণের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ইয়াসরিব শহরের নাম বদলে তা হয় মদিনাতুন নবী বা নবীর শহর। মদিনায় পৌঁছে বিশ্বনবী সেখানকার ইহুদি গোত্রগুলোর সঙ্গে শান্তি বা ঐক্যের চুক্তি করেন। আওস ও খাজরাজ গোত্রের মধ্যেও ঐক্য সৃষ্টি করেন এবং আনসার ও মুহাজিরদের মধ্যে গড়ে তোলেন কিংবদন্তিতুল্য ঐক্য ও ভ্রাতৃত্ব। শান্তি, সুন্দর আচার আচরণ, সুধর্ম ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ সব জাতি ও ধর্মের অধিকার রক্ষা কেন্দ্রিক মদিনা সনদের ভিত্তিতে সেখানে গড়ে ওঠে বিশ্বের প্রথম ইসলামী রাষ্ট্র। মহানবী যে ঐক্যের কত বড় রূপকার ও কত বড় মাপের রাষ্ট্রনায়ক ছিলেন তা মদিনা সনদ সহ তার মাধ্যমে গড়ে তোলা নানা চুক্তির ধারাগুলো থেকেও স্পষ্ট। একটি উন্নত রাষ্ট্রের ভিত্তি গড়ে তুলে তিনি একত্ববাদের মিশন সহ আসমানি লক্ষ্যগুলো বাস্তবায়নের পথ আরও সহজ করে তোলেন। মদিনার জনগণ যেভাবে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে চিরতরে সুসংহত ও বিশ্বজনীন ধর্ম হিসেবে প্রতিষ্ঠার পথ সুগম করেছিল, তাও মহানবীর শ্রেষ্ঠ সাফল্যের অংশ হিসেবে গবেষকদের বিস্ময়ে হতবাক করে দেয়।
পি কে হিট্রি লিখেছেন, পরবর্তী যুগগুলোর জন্য মদিনার সমাজ ছিল একটি আদর্শ ইসলামী সমাজের ক্ষুদ্র চিত্র। কেবলই হতাশাজনক যুদ্ধ, অনৈক্য ও ঝগড়া বিবাদে অভ্যস্ত আরব জাতি ও গোত্রগুলোকে খুব অল্প সময়ের মধ্যে ঐক্যবদ্ধ করে মহানবী আরব ভূখণ্ডে এমন এক ধর্ম প্রতিষ্ঠা করেন যে তা বিশ্বের এক বিশাল অঞ্চল থেকে ইহুদি ও খ্রিস্ট ধর্মকে বিতাড়িত করে তার জায়গা দখল করে এবং এখনও বিশ্বের মানব জাতির এক বিশাল অংশ তারই অনুসারী। অথচ আরব দেশ বলতে কোনো সুসংঘবদ্ধ বা সুসংগঠিত দেশই ছিল না, বরং তা ছিল একটি ভৌগোলিক নামমাত্র। এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশাল সাম্রাজ্যের ভিত্তিকে মজবুত করে গড়ে তোলেন যে খুব শীঘ্রই সে যুগের সভ্য দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ও উন্নত অঞ্চলগুলো ওই সাম্রাজ্যের পরিসরের মধ্যেই গড়ে উঠেছিল। মহানবী আল্লাহ ছাড়া কারো কাছ থেকেই কোনো বিদ্যা শেখেননি, অথচ এমন এক বই তার ওপর নাজিল হয়েছে যে বিশ্বের এক পঞ্চমাংশ জনগণ আজও ওই বইটিকে সব ধরনের জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয় জ্ঞানের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ ভাণ্ডার বলে মনে করেন।
প্রাচ্যবিদদের অনেকেই খুবই ভ্রান্ত ধারণা ও তথ্যের প্রভাবে মনে করেন মহানবী তথা রাসুলে পাক পারিপার্শ্বিক নানা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোরআন রচনা করেছেন কিংবা কোরআনে ও এর কাহিনীগুলোতে রয়েছে তাওরাত ও ইঞ্জিলের প্রভাব ও অনুকরণ। কোনো কোনো প্রাচ্যবিদ কোরআনে বর্ণিত কাহিনীগুলোর ব্যাপারে সন্দেহ তুলে ধরে এসব কাহিনীকে রূপকথা বলে মনে করেন। কিন্তু পি কে হিট্রি বিকৃত হয়ে পড়া ইঞ্জিল ও তাওরাতের কাহিনীগুলোর সঙ্গে কোরআনে বর্ণিত কাহিনী তুলনা করে মনে করেন যে কোরআনের এসব কাহিনী পুরোপুরি সত্য। তাঁর মতে কোরআন এভাবে অতীতের ধর্মগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাতিগুলোর ভালো ও মন্দ কাজের পাতাগুলো তুলে ধরে যাতে পরবর্তী জাতিগুলো এইসব ঘটনা থেকে শিক্ষা নিতে পারে এবং অতীতের ব্যর্থতাগুলোর পুনরাবৃত্তি না হয় ও অনুশোচনামূলক পরিণতির শিকার হতে না হয়। হিট্রি লিখেছেন, কোরআনের কাহিনীগুলো মানুষকে পরিশুদ্ধ ও মার্জিত বা উন্নত করতেই এ মহাগ্রন্থে স্থান পেয়েছে। কাহিনী বর্ণনাই এসবের উদ্দেশ্য নয়, যাতে মানুষ জানতে পারে মহান আল্লাহ অতীতের সৎকর্মশীলদেরকে পুরস্কার ও অসৎ লোকদের শাস্তি দিয়েছিলেন।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা।
এতক্ষণ যারা আমাদের সঙ্গ দিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী আসরেও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
একটা সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা অপরিহার্য। কাঙ্ক্ষিত সুন্দর জীবন পেতে কখনো কখনো নিজের লাইফ স্টাইলে পরিবর্তন জরুরি হয়ে পড়ে। আজকের আসরে আমরা যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মানুষ সামাজিক জীব, এ কারণে প্রত্যেক মানুষেরই যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা অর্জন জরুরি। কর্মক্ষেত্রে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব ক্ষেত্রেই যোগাযোগ দক্ষতা আপনার পথ চলাকে সহজ করে দেবে। আপনি হয়তো ভাবছেন যোগাযোগ দক্ষতা না থাকায় আপনি পিছিয়ে পড়ছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও যোগাযোগ ক্ষেত্রে অদক্ষতাই কাল হয়ে দাঁড়িয়েছে। টেনশনের কিছু নেই, চেষ্টা ও চর্চা করলেই এ দক্ষতা বাড়ানো যায়। আত্মবিশ্বাসের অভাব অথবা শিশুকালের কিছু সমস্যার কারণে কখনো কখনো কাঙ্ক্ষিত যোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠে না। যোগাযোগ দক্ষতা আসলে কি? কিছু মানুষকে দেখবেন আপনার খুব ভালো লাগে আর কিছু মানুষকে বিরক্তিকর। কিছু মানুষ সহজেই আপনাকে সব বুঝিয়ে দিতে পারেন আর কিছু মানুষ সারাদিন কথা বলেও বোঝাতে পারছেন না। ব্যাপক অর্থে বলতে গেলে অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের তথ্য অন্যের কাছে সহজে বোধগম্য করে তোলার যে দক্ষতা তা হল কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এখানে যোগাযোগ হতে পারে মানুষ বা যন্ত্র অথবা কোনো প্রাণীর সঙ্গে।
আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগ দক্ষতা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কর্মজীবন, ব্যক্তিগত জীবন বা সামাজিক সব ক্ষেত্রে যোগাযোগ দক্ষতার প্রয়োজন। প্রাচীন যুগে যোগাযোগের মাধ্যম ছিল পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে নিজে গিয়ে বা দূত মারফত খবর দেওয়া। বর্তমান যুগে যোগাযোগের অনেক সহজ মাধ্যম রয়েছে, মোবাইল ফোন, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অন্যতম। কর্মজীবন বা পেশাগত জীবনে উন্নতি করতে হলে আপনাকে যোগাযোগ দক্ষ হতে হবে এবং বিশেষ কিছু টিপস মেনে চলতে হবে। পেশাগত জীবনে সর্বপ্রথম নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে। নিজের কর্মদক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনার কর্মদক্ষতা যত বাড়বে আপনি ততটাই সফল হবেন। ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে যোগাযোগে দক্ষতার প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া সামাজিক ও কর্মজীবনে যোগাযোগের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, সহকর্মীদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। এক্ষেত্রে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবার সাথে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
নেটওয়ার্ক গড়ে তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুষ্ট লোকের সাথে নেটওয়ার্কিং গড়ে না ওঠে। এটা আপনার জন্য মঙ্গল বয়ে না এনে অমঙ্গলের কারণ হতে পারে। তাই ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবার সাথে পরিচয় বহাল রাখতে হবে। এতে আপনি চলার পথে অনেক সহায়তা পাবেন। সব ক্ষেত্রেই সফলতার জন্য মুখ্য ভূমিকা পালন করে যোগাযোগ দক্ষতা। আমরা আমাদের নিত্যদিনে পরিচিত হই অনেক মানুষের সাথে, কিন্তু সবার সাথে আমাদের সম্পর্ক একরকম হয় না, কারণ আমরা তাদেরই পছন্দ বা প্রাধান্য দেই যারা আমাদের কাছে খুব সহজেই মনোভাব প্রকাশ করেন কিংবা আমাদের কথা বুঝতে পারেন। তাছাড়া কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা মানে এই নয় যে জোরালো বক্তব্য দিতে পারতে হবে। কমিউনিকেশন স্কিল বলতে যার সাথে কথা বলা হবে তার কথা বলার ভঙ্গিমা কিংবা ধরনের সাথে মিলিয়ে নিয়ে কোনো কিছু বোঝাতে পারার সক্ষমতা। যে কোনো বিষয় সহকর্মী কিংবা ক্রেতা সবার কাছেই সহজভাবে বোঝাতে পারা। এছাড়া নেতৃত্ব দানের ক্ষেত্রেও সবার আগে এই গুণটির দরকার হয়।
যোগাযোগ দক্ষতা ভালো হলে সহজেই সহকর্মীদের সাথে বোঝাপড়া সম্ভব হয়। সবার সাথে যত বেশি যোগাযোগ বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে মত ও চিন্তার বিনিময় তত বেশি হবে এবং বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ারিং এর মাধ্যমেই উৎপাদন বাড়বে। যোগাযোগ ক্ষেত্রে দক্ষ হতে চাইলে কতগুলো নিয়ম অনুসরণ করা জরুরি। যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তিনি যদি অপরিচিত হয়ে থাকেন তাহলে প্রথমে তাকে সুন্দরভাবে সালাম দিন, নিজের পুরো নাম বলুন। এটা হচ্ছে যোগাযোগের শিষ্টাচার। অন্যের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলুন, কথায় যাতে কখনোই অহংকারের ছাপ না থাকে। যিনি আপনার সাথে কথা বলছেন তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি তার কথা খুব মনোযোগ সহকারে শুনছেন। সে কথা বলার সময় মাঝে মাঝে তার কিছু কথা রিপিট করে তার কথার প্রশংসা করুন। এতে সে বুঝবে আপনি তার কথা মনোযোগ সহকারে শুনছেন। মানুষ তাকেই সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার কথা মনোযোগ দিয়ে শোনেন।
কথা বলার সময় ভুল করেও তর্কে জড়াবেন না। কেউ যদি আপনাকে অপমান করে বা কিছু বলে অথবা অযৌক্তিকভাবে কথাবার্তা বলে, এর অর্থ দাঁড়ায় তার ভেতর জ্ঞানের অভাব আছে। এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতেই হবে। তর্কে জড়ানো যাবে না, এতে কোনো ভালো ফল পাওয়া যাবে না। যোগাযোগের ক্ষেত্রে 80-20 রুলস মেনে চলুন। 80% কথা শুনবেন এবং 20% কথা বলবেন। আপনার দুটো কান রয়েছে বেশি করে শোনার জন্য এবং একটা মুখ আছে কম কথা বলার জন্য। বুদ্ধিমান মানুষ সবসময় বেশি করে কথা শোনেন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলেন। মানুষের প্রশংসা করুন, ভালো কিছু গুণাবলী তুলে ধরুন। কেউ কোনো ব্যক্তির প্রশংসা করলে ওই ব্যক্তি মনের ভেতর থেকে প্রশংসাকারীর ব্যক্তির প্রতি বেশি শ্রদ্ধা অনুভব করেন। অন্য লোক আপনাকে নিয়ে কি ভাবছেন তা তাদের একান্ত ব্যাপার, তাদের ভাবতে দিন। আপনার এই সব নিয়ে না ভাবলেও চলবে, সবসময় রুচিশীল ও শালীন পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যোগাযোগের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
তো শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসরে স্বাগত জানাচ্ছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি সর্বকালের সেরা মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গবেষণাধর্মী ও প্রশংসাসূচক অনেক বক্তব্য রেখেছেন। বিগত কয়েকটি আসরের ধারাবাহিকতায় আজও মহানবী সম্পর্কে তাদের আরও কিছু বক্তব্য তুলে ধরব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যখন রাসুলে খোদাকে রিসালাতের দায়িত্ব দেয়া হয় তখন বড় শয়তান ফরিয়াদ করে ওঠে এবং অন্যান্য শয়তানকে নিজের পাশে জড়ো করে বলে, আমাদের কাজ কঠিন হয়ে গেল। রাসুলে খোদা রিসালাতের বার্ষিকীর চেয়ে মর্যাদাপূর্ণ আর কোনো দিবস নেই, কারণ এর চেয়ে বড় কোনো ঘটনা আর ঘটেনি। অন্যান্য নবী রাসুলের নিযুক্তির চেয়েও এ ঘটনা অনেক বেশি বড়। এর চেয়ে বড় কোনো ঘটনা কল্পনাও করা যায় না। এমন দিনে জনগণকে জুলুম থেকে মুক্তির উপায় বুঝাতে হবে জোর দিয়ে, যাতে তারা বড় বড় জালিম শক্তিগুলোকে মোকাবেলা করতে পারে। জনগণ যে এটা করতে পারবে তা তাদেরকে বুঝাতে হবে। রাসুলে খোদা রিসালাতের লক্ষ্য ছিল মানুষের আচার আচরণ, চরিত্র, আত্মা ও শরীরকে নানা ধরনের অন্ধকারাচ্ছন্নতা থেকে মুক্তি দিয়ে সেসবকে আলোকোজ্জ্বল করা। রাসুলে খোদা সর্বশেষ রাসুল হিসেবে মানব জাতির কাছে পূর্ণ ধর্ম এনেছেন এবং তুলে ধরেছেন তাঁর কাছে ওহী হিসেবে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন।
মরহুম ইমাম খোমেনি বলেছেন, মহানবী রিসালাতের দায়িত্ব লাভের পর ধর্ম প্রচার শুরু করেন। 8 বছরের শিশু আলী আল ইসলাম ও হজরত খাদিজা তার প্রতি ইমান আনেন। এই দুইজন ছাড়া কেউই তার সঙ্গে ছিলেন না। তাকে কত বেশি যন্ত্রণা দেয়া হয়েছে এবং কত বেশি তার বিরোধিতা করা হয়েছে ও নানা বাধা বিপত্তির শিকার করা হয়েছে তাকে, কিন্তু তিনি হতাশ হননি। তিনি বলেননি যে আমরা তো কেউ নেই, বরং দৃঢ় থেকেছেন এবং দৃঢ় মনোবল ও আত্মিক শক্তি বা চেতনা নিয়ে শূন্য থেকেই রিসালাতকে এমন স্থানে পৌঁছে দিয়েছেন যে আজ এই 1969 সালের বিশ্বের 70 কোটি মানুষ তার প্রচারিত ধর্মের ছায়াতলে রয়েছেন। ইসলামের মহানবীর এক হাতে ছিল কোরআন আর অন্য হাতে ছিল তরবারি, তরবারি বিশ্বাসঘাতকদের দমনের জন্য, আর কোরআন ছিল মানুষকে সুপথ দেখানোর জন্য।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মহানবীর আগমনের উদ্দেশ্য ছিল মানুষকে শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া। তিনি মানুষের জন্য কুরআন তিলাওয়াত করতেন ও তাদের সংশোধন করতেন এবং পবিত্র করতেন তাদের আত্মাকে। মানুষকে সুশিক্ষিত ও প্রশিক্ষিত করতে তিনি সবার চেয়ে বেশি কষ্ট করেছেন, যাতে মজলুমকে জালিমদের হাত থেকে মুক্তি দেয়া যায়। তাকে কত বেশি গালি দেয়া হয়েছে ও অপবাদ দেয়া হয়েছে, কিন্তু তিনি ইসলাম ধর্ম প্রচারে বিরত হননি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, মহানবী মানুষের সঙ্গে কোমল ও সুন্দর আচরণ করতেন। অতি উচ্চ পর্যায়ের সফল সামরিক ও সমাজ নেতা হওয়া সত্ত্বেও তিনি সব কাজে অংশ নিতেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সর্বকালের সেরা মহামানব ও আল্লাহর প্রিয়তম ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও জিক্র ও এবাদতের ব্যাপারে কখনো উদাসীন হননি। গভীর রাতে না ঘুমিয়ে কাঁদতেন এবং দোয়া ও ইস্তেগফার করতেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মহানবীর স্ত্রী উম্মুল মোমেনিন হযরত উম্মে সালমা সালামুল্লাহি আলাইহা এক রাতে দেখেন যে নবীজি তাঁর নিজ স্থানে নেই। খুঁজে দেখেন যে তিনি ঘরের এক কোণে দাঁড়িয়ে দোয়া, কান্নাকাটি ও তওবাতে ব্যস্ত। তিনি বলছিলেন, হে আল্লাহ, যে যোগ্যতা আমাকে দিয়েছেন তা কখনো কেড়ে নেবেন না। হে খোদা, চোখের পলক ফেলার মতো সামান্য সময়ের জন্য আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না। রাসুলের স্ত্রী কাঁদতে লাগলেন। কান্না শুনে রাসুল উঠে এসে বললেন, এখানে কি করছ? উম্মে সালমা বললেন, হে আল্লাহ রাসুল, আল্লাহ আপনাকে এত ভালোবাসেন ও আপনার কোনো গুনাহ নেই, আগে ও পরে সব সময়ের জন্য আপনি নিষ্পাপ এবং ভুল ত্রুটি মার্জনা করা আছে, তা সত্ত্বেও কেন কাঁদছেন ও বলছেন, হে আল্লাহ, আমাকে নিজের উপর ছেড়ে দেবেন না?
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল বললেন, না, আমিও নিরাপদ নই। আল্লাহ ইউনুস নবীকে চোখের পলক ফেলার এক মুহূর্তের জন্য তার নিজের উপর ছেড়ে দিয়েছিলেন, দেখেছ তাতে তার কি অবস্থা হয়েছে? আল্লাহর ব্যাপারে যদি গাফেল হই তাহলে কোন জিনিস আমাকে রক্ষা করবে? ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সম্মানের সময়, অপমানের সময়, কষ্ট ও বিপদের সময়, সুখের সময় এবং প্রবল পরাক্রান্ত শত্রুর কর্তৃত্বের সময়ও সব অবস্থাতেই আল্লাহকে মনে রাখা ও তাকে ভুলে না যাওয়া এবং আল্লাহর উপর নির্ভর করা ও আল্লাহর কাছেই প্রার্থনা করা, এটা এমন এক শিক্ষা যা মহানবী আমাদের জন্য রেখে গেছেন। আয়াতুল্লাহিল ওজমা খামেনি এ প্রসঙ্গে আরো বলেছেন,
মহান আল্লাহ সব ক্ষেত্রেই মহানবীর দিকে লক্ষ্য রেখেছেন এবং আল্লাহর সর্বশেষ রাসুল সব ক্ষেত্রেই আল্লাহ সহায়তা চেয়েছেন। তিনি আল্লাহ ছাড়া অন্য কাউকেও ভয় পেতেন না। মহান আল্লাহর জন্য তাঁর দাসত্বের মূল রহস্য ঠিক এটাই। আল্লাহর মোকাবেলায় অন্য কোনো শক্তিকে বিন্দু মাত্র বিবেচনাই করতেন না। অন্যদের কথা ভেবে আল্লাহর পথ কখনো ত্যাগ করেননি নবীজি। মহানবীর রিসালাতের লক্ষ্য ছিল মানুষের মুক্তি সাধন। ইসলাম ও মহানবীর পক্ষ থেকে মানুষের জন্য রোগ মুক্তির যে প্রেসক্রিপশন রয়ে গেছে তা সব যুগে মানুষকে মুক্ত করে অজ্ঞতা থেকে। এই নির্দেশিকা দিয়ে মোকাবেলা করা যায় জুলুম, বৈষম্য, দুর্বলের উপর সবলের নিষ্পেষণ এবং অন্য সব যন্ত্রণার যার শিকার মানবজাতির সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত হয়েছে ও হচ্ছে। এই নির্দেশিকা যদি বাস্তবে মেনে চলা যায় তাহলেই সুফল আসবে। সবচেয়ে ভালো ডাক্তারের নির্ভুলতম চিকিৎসা নির্দেশিকাও যদি পড়তে না পারেন কিংবা তার ভুল পাঠ নেন অথবা তা পড়েই থাকে, তাহলে রোগীর উপর তার কি প্রভাব পড়বে এবং ওই দক্ষ চিকিৎসককে কি দোষ দেয়া যাবে?
Thank you. Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։